আপনাকে স্বাগত। আজ আমাদের হাতে বাংলা কবিতার একটা বেশ অন্যরকম সংকলন আছে। এর সোর্সগুলো বেশ মজার। কিছু কবিতা নেওয়া হয়েছে নবম শ্রেণীর পাঠ্য বই থেকে, আর কিছু একটা সাধারণ কবিতার সংকলন থেকে। মানে প্রথম দেখায় মনে হতেই পারে যে এগুলো তো আমাদের সবার স্কুলে পড়া কিছু কবিতা, কিন্তু আমাদের আজকের মিশনটা একটু আলাদা। আমরা আসলে দেখতে চাইছি যে এই খুব পরিচিত কবিতাগুলোর আড়ালে ঠিক কী লুকিয়ে আছে। এই সংকলনটা দেখুন, মধ্যযুগ থেকে শুরু করে একদম আধুনিক সময় পর্যন্ত বাংলা কবিতার একটা ছোট্ট টাইমলাইনের মতো। তো আমরা এই কবিতাগুলোর মধ্যে দিয়ে একটা প্রশ্নের উত্তর খুঁজব। আমাদের শিকড় বা আমাদের আত্মপরিচয়ের ধারণাটা আসলে কী? আমরা নিজেদের কিসের সাথে যুক্ত করি, দেশ, প্রকৃতি নাকি মানুষ? চলুন এই কবিতার জগতে একবার ডুব দেওয়া যাক।
বাহ, প্রশ্নটা কিন্তু দারুণ। আর এই উত্তরটা খুঁজতে আমরা আলোচনাটাকে কয়েকটা ভাগে সাজিয়ে নিতে পারি। মানে প্রথমে আমরা দেখতে পারি কবিরা কিভাবে দেশের মাটির সঙ্গে নিজেদের অস্তিত্বকে মিলিয়ে দিয়েছেন। তারপর আমরা দেখব প্রকৃতি কী করে আমাদের পরিচয়ের একটা অংশ হয়ে ওঠে। আর সবশেষে মানুষের সাথে মানুষের সম্পর্ক, জীবনের যে টানাপোড়েন, সেগুলো আমাদের কিভাবে তৈরি করে। মানে আমরা আসলে কয়েকটি ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে ওই বিলঙ্গিং বা একাত্ম হওয়ার অনুভূতিটাকে বোঝার চেষ্টা করব।
দারুণ আইডিয়া। তাহলে চলুন সবচেয়ে বড় পরিচয়টা দিয়েই শুরু করা যাক, দেশ। আর এই প্রসঙ্গে আমার তো মনে হয় প্রথমেই যে কবিতাটার কথা মাথায় আসে সেটা হল মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ। আমার কাছে এই কবিতার প্রেক্ষাপটটাই সবচেয়ে অবাক করার মতো। মানে ভাবুন, একজন মানুষ সুদূর ফ্রান্সে বসে আছেন, কিন্তু তিনি স্বপ্ন দেখছেন বাংলাদেশের একটা সাধারণ নদীকে নিয়ে। দূরত্ব কি তাহলে দেশের প্রতি টান আরও বাড়িয়ে দেয়?
এটা একটা অসাধারণ পয়েন্ট। আমার তো মনে হয় দূরত্ব জিনিসটা টান কমায় না, বরং ফোকাসটাকে আরও মানে আরও ধারালো করে তোলে। এই যে কপোতাক্ষ নদ, এটা তো কবির কাছে শুধু একটা নদী নয়, এটা যেন মাতৃভূমির সঙ্গে তার একটা একটা নারীর টান। আর সেটার জন্য তিনি একটা বিশেষ ফর্মও বেছে নিয়েছেন, সনেট। ব্যাপারটা অনেকটা ধরুন ১৪ লাইনের একটা কাব্যিক আর্গুমেন্টের মতো। প্রথম ৮ লাইনে মানে অষ্টকে তিনি তার সমস্যাটা বলছেন, দেশের জন্য, নদীর জন্য তার যে তীব্র আকুতি। আর শেষের ৬ লাইনে মানে ষষ্ঠকে তিনি একটা সমাধান বা মিনিতিতে পৌঁছাচ্ছেন। এটা খুব গোছানো একটা উপায়ে একটা প্রচণ্ড অগোছালো আবেগকে প্রকাশ করার চেষ্টা।
বাহ, ১৪ লাইনের আর্গুমেন্ট, এই ভাবনাটা তো দারুণ। বিশেষ করে যখন তিনি লিখছেন দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, এই উপমাটা তো অবিশ্বাস্য রকমের শক্তিশালী। নদীকে সরাসরি মায়ের দুধের সাথে তুলনা করা, এর থেকে গভীর সংযোগ আর কী হতে পারে, তাই না?
ঠিক এখানেই মধুসূদন অনন্য। তিনি দেখাচ্ছেন যে দেশপ্রেম শুধু কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটা একটা গভীর ব্যক্তিগত, প্রায় শারীরিক একটা অনুভূতি। কিন্তু এই দেশপ্রেমটা আসছে একটা অনুপস্থিতি বা বিচ্ছেদ বোধ থেকে। অন্যদিকে আহসান হাবিবের আমি কোনো আগন্তুক নই কবিতাতে যদি আমরা দেখি, সেখানে ছবিটা একদম উল্টো।
হ্যাঁ, ঠিক তাই। এখানে কবি দেশের মাটিতে দাঁড়িয়েই খুব জোরের সঙ্গে নিজের অধিকারটা প্রতিষ্ঠা করছেন। তিনি বলছেন আমি কোনো অভ্যাগত নই, আমি কোনো আগন্তুক নই। তিনি নিজেকে এই জমিন, এই আকাশ, এই ধানের শীষ সব কিছুর একটা অংশ বলে দাবি করছেন। এখানে কোনো স্মৃতিকাতরতা নেই, বরং আছে একটা আত্মবিশ্বাসী ঘোষণা।
একদম, মধুসূদনের দেশপ্রেম জন্মাচ্ছে স্মৃতি থেকে, আর আহসান হাবিবের দেশপ্রেম জন্মাচ্ছে অস্তিত্ব থেকে। একজন বলছেন আমি দূরে থেকেও তোমার, আর অন্যজন বলছেন আমি এখানেই আছি এবং আমি এখানকার। এটা দেখায় যে দেশপ্রেমের অনুভূতি কত ভিন্ন ভিন্ন হতে পারে। দুটোই গভীর, কিন্তু প্রকাশের ভঙ্গিটা সম্পূর্ণ আলাদা।
এই দুই ধরনের দেশপ্রেমের পর যখন আমরা শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতাটা পড়ি, তখন তো দেশপ্রেমের মানেটাই যেন আবার বদলে যায়। এখানে দেশপ্রেম মানে আর আবেগ বা পরিচয় নয়, এখানে দেশপ্রেম মানে আত্মত্যাগ, সর্বোচ্চ ত্যাগ। ৭১-এর মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা এই কবিতাটা তো আসলে একটা কান্নার দলিল।
শুধু কান্না নয়, আমি বলবো এটা একই সাথে কান্না আর গর্বেরও দলিল। কবি যখন লেখেন সাকিনা বিবির কপাল ভাঙল বা শিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর, তখন তিনি কোনো বিচ্ছিন্ন ঘটনার কথা বলেন না। তিনি আসলে বোঝান যে স্বাধীনতা অর্জন করতে গিয়ে অসংখ্য সাধারণ মানুষের জীবন ওলটপালট হয়ে গেছে। ছাত্র, কৃষক, মজুর, সাধারণ নারী, প্রত্যেকের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা কেনা হয়েছে। তাই এখানে দেশপ্রেম মানে শুধু মাটির প্রতি ভালোবাসা নয়, বরং সেই মাটির জন্য দেয়া অবর্ণনীয় মূল্যের প্রতি এক ঐতিহাসিক স্বীকৃতি ও সম্মান।
স্বাধীনতার জন্য এত রক্ত, এত ত্যাগ, এই ভয়াবহতার পর মন যেন এমন কিছু একটা খোঁজে যা চিরস্থায়ী, যা বদলায় না। আর এখানেই হয়তো জীবনানন্দ দাস আর তার প্রকৃতি চলে আসে। তার সেই দিনেই মাঠ কবিতাটা তো ঠিক এই কথাই বলে।
হ্যাঁ, আপনার এই ট্রানজিশনটা খুব ইন্টারেস্টিং। সত্যি তো, মানুষের তৈরি করা এই অস্থির পৃথিবীর বাইরে প্রকৃতি একটা চিরস্থায়ী আশ্রয় হতে পারে। জীবনানন্দ বলছেন তিনি একদিন থাকবেন না, কিন্তু মাঠ থাকবে, শিশিরের গন্ধ থাকবে, লক্ষ্মী প্যাঁচার ডাকও থাকবে। অর্থাৎ ব্যক্তি মানুষ আসবে যাবে, কিন্তু প্রকৃতির এই অনন্ত প্রবাহ চলতেই থাকবে।
আপনি এটাকে আশ্রয় বা সান্ত্বনা বলছেন, কিন্তু সত্যি বলতে আমার কাছে এই ভাবনাটা মাঝে মাঝে একটু ভয়ঙ্করও লাগে। মানে প্রকৃতি আমার থাকা বা না থাকাকে কোনো পাত্তাই দিচ্ছে না। আমাদের অস্তিত্ব প্রকৃতির কাছে এতটাই তুচ্ছ, এই ভাবনাটা কি একটু বিষণ্ণ নয়?
এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাকে বিষণ্ণ মনে হতেই পারে, ঠিক, কিন্তু অন্যভাবে দেখলে এটা এক ধরনের মুক্তিও বটে। যখন আমরা বুঝি যে প্রকৃতির এই বিশাল ক্যানভাসে আমরা খুব ছোট একটা অংশ, তখন আমাদের ব্যক্তিগত দুঃখ, কষ্ট বা অহংকার সবই তার তীব্রতা হারিয়ে ফেলে। এটা আসলে মহাবিশ্বের সামনে নিজের ক্ষুদ্রতাকে মেনে নেওয়ার একটা দর্শন, যা এক ধরনের শান্তি দিতে পারে।
এই দৃষ্টিভঙ্গিটা ভাবারও তো, জীবনানন্দের প্রকৃতি খুব দার্শনিক, কিছুটা একাকী, কিন্তু ঠিক এর উল্টো ছবিটা আমরা পাই জসীমউদ্দিনের যাব আমি তোমার দেশে কবিতায়। এখানে প্রকৃতি মানেই তো মানুষের আনাগোনা, জীবনের উৎসব।
একদম, জসীমউদ্দিনকে যে পল্লীকবি বলা হয় তার কারণটা এই কবিতায় খুব স্পষ্ট। তার কাছে প্রকৃতি কোনো বিচ্ছিন্ন সত্তা নয়। গ্রামের মানুষ, তাদের জীবনযাত্রা, তাদের আনন্দ বেদনা সব কিছুই প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। ধানের ক্ষেত, রাখালের বাসি, পুকুরের শাপলা ফুল, এই সব কিছু মিলেই তার প্রকৃতি। এটা বাংলার গ্রামের এক জীবন্ত, কোলাহলপূর্ণ ছবি। এখানে মাটির সঙ্গে মানুষের সম্পর্কটা ভালোবাসার, নির্ভরতার।
প্রকৃতির আর একটা রূপ তো হল তার দুরন্ত গতি, আর সেই রূপটা আমরা পাই সত্যেন্দ্রনাথ দত্তের ঝর্ণার গান কবিতায়। এই কবিতাটা পড়ার সময় এর ছন্দ আর শব্দ ব্যবহারের কারণে মনে হয় যেন কানের পাশে সত্যি ঝর্ণার কলকল শব্দ শুনতে পাচ্ছি। চপল পায়ে কেবল ধাই, এই লাইনটাই যেন ঝর্ণার চরিত্রটা বলে দেয়।
ঠিক, আর এখানে ঝর্ণা শুধু প্রকৃতির একটা উপাদান নয়, তাকে একটা ব্যক্তিসত্তা দেওয়া হয়েছে। তার একটা নিজস্ব জীবন দর্শন আছে। তার দর্শন হল কোনো বাধাকেই ভয় না পাওয়া, কোথাও থেমে না থাকা, কেবলই এগিয়ে চলা। এটা আসলে বাঁধনহারা মুক্ত জীবনেরই একটা প্রতীক। মজার ব্যাপার হল, একটু আগে আমরা যে দেশপ্রেম নিয়ে কথা বলছিলাম, তার জন্য মানুষ জীবন উৎসর্গ করে, আর এখানে ঝর্ণা বলছে জীবন মানেই হল সব বাধা পেরিয়ে এগিয়ে যাওয়া। দুটোই জীবনের দুটো ভিন্ন রূপ।
আমরা দেশের সঙ্গে, প্রকৃতির সঙ্গে আমাদের সংযোগের কথা বললাম, কিন্তু আমাদের পরিচয়ের সবচেয়ে বড় জায়গা তো মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক, তাই না? এই থিমে আলোচনার জন্য আমরা এবার কয়েকশো বছর পেছনে ফিরে যেতে পারি, শাহ মোহাম্মদ সগীরের বান্দানা কবিতায়।
হ্যাঁ, এটা চতুর্দশ পঞ্চদশ শতকের লেখা। ভাবা যায়, এই কবিতার মূল বার্তাটা খুব সরল। সৃষ্টিকর্তা, পিতামাতা আর গুরুজনদের প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা প্রকাশ। কিন্তু এর সাংস্কৃতিক গুরুত্ব অসম্ভব। এটা তখনকার গোটা সমাজের মূল্যবোধের একটা চিত্র। তখন একজন মানুষের পরিচয় তৈরিই হতো তার গুরুজনদের প্রতি তার আচরণের ওপর ভিত্তি করে। আমাদের সাহিত্যে যে নৈতিকতার একটা শক্ত ভিত্তি আছে, তার শিকড় যে কত গভীরে, এই কবিতাটা তার প্রমাণ।
কয়েক শতাব্দী পেরিয়ে এসে যদি আমরা গোলাম মুস্তফার জীবন বিনিময় কবিতাটা দেখি, সেখানেও সম্পর্ক আর ত্যাগের কথাই বলা হয়েছে, কিন্তু প্রেক্ষাপটটা সম্পূর্ণ আলাদা। অসুস্থ ছেলে হুমায়ুনের জন্য পিতা সম্রাট বাবর নিজের জীবন আল্লাহর কাছে সঁপে দিচ্ছেন। সন্তানের জন্য একজন বাবার ভালোবাসার এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে?
এখানে ত্যাগের ধারণাটা খুব ব্যক্তিগত আর পারিবারিক স্তরে নেমে এসেছে। শামসুর রহমানের কবিতায় আমরা দেখেছিলাম দেশের জন্য সমষ্টিগত ত্যাগ, আর এখানে আমরা দেখছি সন্তানের জন্য একজন পিতার সর্বোচ্চ ব্যক্তিগত ত্যাগ। কবিতা দুটোকে পাশাপাশি রাখলে বোঝা যায় ত্যাগের আবেগটা একই, ভালোবাসার জন্য নিজেকে উৎসর্গ করা, কিন্তু তার প্রকাশ কত ভিন্ন হতে পারে, কখনো তা দেশের জন্য, কখনো পরিবারের জন্য।
কিন্তু এইসব বড় বড় বীরত্ব বা ত্যাগের গল্পের ভিড়ে সাধারণ খেটে খাওয়া মানুষের প্রতিদিনের লড়াইটা কোথায়। আমার মনে হয় সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতাটা ঠিক সেই মানুষগুলোর কথা বলে।
একদম, রানার যে রাতের অন্ধকারে কাঁধে চিঠির বোঝা নিয়ে ছুটে চলেছে, সে তো শুধু একজন ডাকঘর করার নয়, সে আসলে সমাজের সমস্ত শ্রমজীবী মানুষের প্রতীক, যারা সভ্যতার বোঝা কাঁধে নিয়ে সমাজটাকে সচল রাখে কিন্তু নিজেরাই সবসময় অন্ধকারে থেকে যায়। তাদের ক্লান্তি, তাদের দুঃখের কথা শোনার কেউ নেই।
জানেন, আজকের দিনে যখন আমি শহরের রাস্তায় ফুড ডেলিভারি রাইডার বা অ্যাপ ক্যাবের ড্রাইভারদের দেখি, আমার প্রায় রানারের কথা মনে হয়। ওরাও তো আমাদের জীবনের নানা প্রয়োজন, সুখ দুঃখের পার্সেল বয়ে নিয়ে বেড়াচ্ছে দিন রাত, কিন্তু আমরা কজনই বা তাদের মানুষ হিসেবে দেখি বা তাদের খবর রাখি। সুকান্তের কবিতাটা আজও ততটাই প্রাসঙ্গিক।
আপনি একেবারে ঠিক জায়গায় ধরেছেন, এটাই শক্তিশালী কবিতার লক্ষণ। রানার এখানে একটা চিরন্তন চরিত্র মেয়ে উঠেছে, যে শ্রম দেয় কিন্তু স্বীকৃতি পায় না। সুকান্ত এই কবিতার মাধ্যমে সেই সব অদৃশ্য মানুষগুলোর প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। এটা শুধু একটা কবিতা নয়, এটা একটা সামাজিক দায়বদ্ধতার উচ্চারণ।
বাহ, দারুণ একটা আলোচনা হলো। এই সংক্ষিপ্ত যাত্রায় আমরা দেখলাম বাংলা কবিতা কীভাবে আমাদের পরিচয়ের নানা দিককে তুলে ধরেছে। আমরা শুরু করেছিলাম দেশের প্রতি ভালোবাসা দিয়ে, যা কখনো আসে স্মৃতি থেকে, কখনো অস্তিত্বের ঘোষণা থেকে, আবার কখনো আসে সর্বোচ্চ ত্যাগের মধ্যে দিয়ে।
তারপর আমরা প্রকৃতির বিশাল জগতে ডুব দিয়েছি, দেখেছি প্রকৃতি কখনো আমাদের অস্তিত্বের তুচ্ছতাকে মনে করিয়ে দিয়ে শান্তি দেয়, আবার কখনো মানুষের জীবনের সঙ্গে এক হয়ে উৎসব করে। আর সবশেষে আমরা দেখলাম মানুষের সম্পর্কের গভীরতা, গুরুজনের প্রতি শ্রদ্ধা থেকে শুরু করে সন্তানের জন্য পিতার আত্মত্যাগ এবং শ্রমজীবী মানুষের অকথিত লড়াই।
সব মিলিয়ে একটা অসাধারণ জার্নি। কিন্তু এই আলোচনা শেষে আমার মনে একটা নতুন প্রশ্ন আসছে। আমরা যে কবিতাগুলো নিয়ে কথা বললাম, তার প্রায় সবকটিতেই আত্মপরিচয়কে সংজ্ঞায়িত করা হয়েছে একটা সমষ্টির সঙ্গে যুক্ত করে, দেশের সঙ্গে, পরিবারের সঙ্গে বা সমাজের সঙ্গে।
হ্যাঁ ঠিক, কিন্তু এখনকার এই বিশ্বায়নের যুগে, যেখানে ডিজিটাল যোগাযোগ আর ভৌগোলিক দূরত্ব দুটোই আমাদের জীবনের বাস্তবতা, সেখানে আত্মপরিচয়ের এই ধারণাটা কিভাবে বদলে যেতে পারে? আজ যদি কোনো কবি আশান হাবিবের মতো করে "আমি কোনো আগন্তুক নই" এই ধরনের একটি কবিতা লিখতেন, তিনি নিজেকে কিসের সঙ্গে যুক্ত করে তার শিকড়ের কথা বলতেন? তার দেশ কি শুধুই একটা ভৌগোলিক সীমানা, নাকি তার অনলাইন কমিউনিটি? তার শিকড়টা ঠিক কোথায়? এটা একটা ভাবনার বিষয়।